জয়নি তাই সমাপ্ত। গতদিন আমরা এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অতি সুন্দর চরিত্র ভগবানের অংশ অবতার শ্রী শ্রী মহারাজ পৃথুর চরিত্র আমরা শ্রবণ করেছি, যা দ্রৌপদী বংশ পরম্পরায় এসেছেন বেন, তারপরে পৃথু মহারাজ, তাঁদেরই বংশ পরম্পরায় আমরা আবার চলেছি। এই মহারাজ পৃথুর বংশেই পরম প্রতাপী মহারাজ প্রাচীন বরিজন আর শুকমুনিকে প্রশ্ন করলেন আমাদের পরীক্ষিত মহারাজ, যে হে মহামুনি, আপনি আমাকে বলেছিলেন দেবর্ষি নারদ প্রচেতাগণেদের সম্মুখে এই তার নিজ শিষ্য ধ্রুবের চরিত্র বর্ণনা করে তিনি আনন্দ করছিলেন, তা সেই যে প্রচেতাগণকে বলছেন, তুমি অতি উত্তম প্রশ্ন করেছো, একেবারে যথা সময়। এই প্রচেতাগণের পিতাই হচ্ছে মহারাজ প্রাচীন বরি। এই প্রচেতাগণ কেমন ছিলেন? তারা একবার পিতার আজ্ঞা পালন করতে কি করলেন, সংসার করবেন, সন্ততি বৃদ্ধি করবেন, তাই প্রথমে তপস্যা করার জন্য বেরোলেন। এবারে এই প্রচেতাগণ, তারা দশ পুত্র, দশজনকেই প্রচেতাগণ বললেই বুঝতে হবে, তা এই প্রচেতাগণ তারা কি করেছেন, একবার পিতৃ আজ্ঞা পালনার্থে পশ্চিম সমুদ্রে চলে যাচ্ছেন, সমুদ্র গর্ভ মধ্যে তপস্যা করবেন 10,000 বৎসর, মানে তপস্যাটা 10,000 বৎসর করেছিলেন, মানে যতদিন প্রভুকে দর্শন না পাবেন। এবারে পথে যেতে যেতে এক বিশাল সরোবর দেখতে পেলেন, এবং সেই সরোবরের জল যেন একেবারে অমৃত তুল্য আর কাঁচের মতন একেবারে স্বচ্ছ নির্মল। সেখান থেকে দেখলেন কি, এই প্রচেতাগণ সেখান থেকে এক দিব্য পুরুষ উত্থিত হচ্ছে, ইনি হচ্ছেন মহাদেব ভগবান। বলল, মহাদেব ভগবান কি জয়। এই যে অধ্যায় আমরা শ্রবণ করতে চলেছি, একে শ্রীমৎ ভাগবতে অনেক গীত আছে, তন্মধ্যে এই গীতের নাম বলা হয়েছে রুদ্র গীত। এই রুদ্র গীতের মহিমা কি দিয়েছেন দেখুন, বলছেন কেউ যদি শ্রদ্ধান্বিত হয়ে মহাদেবের এই রুদ্র গীত শ্রবণ করেন, ভগবান শ্রীহরিতে অহৈতুকী ভক্তি লাভ করে প্রভুকেই প্রাপ্ত হন, এত বড় মহিমা। তা মহাদেব ভগবান তিনি যখন উত্থিত হলেন, এই প্রচেতাগণ তারা স্তবস্তুতি করে দণ্ডবাদ প্রণাম আদি করলেন। তারপরে বলছেন মহাদেব ভগবান যে হে বৎসগণ, হে প্রচেতাগণ, তোমরা যাচ্ছ শ্রীহরিকে প্রাপ্ত হওয়ার জন্য, আমি জানি, আমি তোমাদের প্রতি অতি সন্তুষ্ট হয়েছি গো, যারা ভগবান শ্রীহরিকে ভজনা করে না তারা আমার প্রাণ গো, তাই আমি তোমাদের সেই প্রভুকে কিভাবে পেতে হবে, প্রভুকে কিভাবে ধ্যান করতে হবে, আমি তৎসমুদায় তোমাদের শ্রবণ করাচ্ছি। বলছেন দেখো, সেই প্রভুকে পেতে হলে যে ধ্যানের কথা বর্ণন করা হয়েছে তা তোমরা জানো, এবং সেই প্রভুকে ধ্যান দিয়েই শুধু সন্তুষ্ট করা যাবে না, সেই প্রভুর রূপ গুণ লীলা মাধুরী আদির কথা চিন্তন করতে হবে, স্মরণ করতে হবে, তাহলে প্রভু অনায়াসে সন্তুষ্ট হবেন, তাকে প্রাপ্ত হবে, এবং সম্পূর্ণ বিধি শ্রবণ করাল। করানোর পরে এই মহাদেব ভগবানের যে রুদ্রগী আমরা তো মাসিক পারায়ণ অনুযায়ী শ্রবণ করছি, অতএব এই একটি অধ্যায় প্রায় 5-6 ঘন্টা বললেও বর্ণনা করে সমাপ্ত করা অসম্ভব। তা তিনি সুন্দরভাবে বললেন যে ভগবান শ্রীহরিকে কিভাবে ভজনা করতে হয়, তা এই শ্রীমৎ ভাগবতের মধ্যে আমরা যে যে প্রসঙ্গ শ্রবণ করে আসছি, ঠিক সেই সমস্ত আদেশই তিনি করলেন ভাগবতী ও আধারে। বললেন, যাও, আমার কৃপায় তোমরা প্রভুকে অতি অবশ্যই লাভ করবে। টিকাকারগণ বলছেন যে প্রভুকে লাভ করতে হলে যদি মহাদেব ভগবানের কৃপা থাকে তাহলে সে অতি অবশ্যই প্রভুকে প্রাপ্ত হবে। তারা পুনঃ দণ্ডবাদ প্রণাম করে সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইত্যবসরে ভগবান মহাদেব দেখতে দেখতে সেই অতি স্বচ্ছ পবিত্র সরোবরের মধ্যেই বিলয় প্রাপ্ত হলেন। বল রুদ্র ভগবান কি জয়। রুদ্র ভগবান অন্তরিত হলে তারা রুদ্র ভগবানের কথাকে হৃদয়ে ধারণা করে তারা চিন্তা করতে করতে চলে গেলেন পশ্চিম সমুদ্রের তটদেশ। তারপরে তারা যোগ অবলম্বন করে ওই সমুদ্র মধ্যে প্রবিষ্ট হলেন। 10,000 বৎসর প্রভুর তপস্যা করলেন, একদিন দুদিন নয়, 10,000 বৎসর। 10,000 বৎসর তপস্যা করতে চলেছেন। আমরা এই প্রসঙ্গটাই শেষ করে দিই। এবার তার পিতার কাছে যে নারদ আসবেন, তাহলে দুটো প্রসঙ্গ আবার মানে মিশে যাবে, তা ঠিক নয়। আমরা এই প্রসঙ্গটা আগে শেষ করি। 10,000 বৎসর তপস্যান্তে ভগবান শ্রী বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হল। ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দান করলেন আর বললেন, হে বৎসগণ, হে পুত্রগণ, আমি তোমাদের প্রতি অতীব সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার থেকে বর চাও, স্তাবিস্তুদিত করলেন, এ তো নতুন কথা কিছু নয়। প্রভুকে দর্শন পেলে, মহাপুরুষদের দর্শন পেলে দণ্ডবাদ প্রণতি স্তব স্তুতি দৈন্য ইত্যাদি তো করতেই হয়। তৎসমুদায় করার পরে প্রভু সন্তুষ্ট হয়ে বলছেন, হে পুত্রগণ, হে প্রচেতাগণ, বলো তোমরা কি চাও। বলছেন, প্রভু, আমরা আমাদের পিতৃ আজ্ঞা পালনার্থে এই তপস্যা করেছি, আপনাকে সন্তুষ্ট করেছি। আপনি আশীর্বাদ করুন যে আমরা সংসার আদি করলেও আমাদের মতি যেন আপনার চরণেই থাকে। বলছেন, ঠিক আছে, তথা তাই হবে। আর ভগবান নিজ মুখে বললেন যে এই বনস্পতিদের কন্যা যে মারিসা নামনি যে কন্যা আছে তাকে তোমরা বিবাহ করো। বলছেন, ঠিক আছে, বলে প্রভু অন্তরিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। অপরদিকে তারা তপস্যা সুসমাপ্তা করে কি করলেন, তারা উপরে উঠে এলেন। এবারে এসে দেখছেন কি সেই সমস্ত বিশাল বৃক্ষ 10,000 বৎসর তপস্যা করার পরে কালের গতিটাও তো চলেছে, তাই দেখছেন কি যে সেই সমস্ত বৃক্ষদের তারা মানে একবার তছনছ করে ফেলছে। সে সময় ব্রহ্মাজি এসে নিষেধ করলেন যে হে প্রচেতাগণ, তোমাদের এমন করা উচিত নয় গো, তোমরা প্রকৃতির বিরুদ্ধ আচরণ করতে পারো, অতএব এই কার্য থেকে তোমরা বিরত হও। তারপরে সেই কার্য থেকে বিরত হলেন। যথাসময়ে সেই বনস্পতি কন্যা মারিসাকে তারা বিবাহ করলেন। তাদের মধ্যে সন্তান সন্ততি ইত্যাদি উৎপন্ন করে তারা পুনরায় কি করবেন, এই সমস্ত এই মানে মারিসাকে সঙ্গে করে দিয়ে তারা আবার বানপ্রস্থে চলে যাবে। এটা আমরা আগে বলে দিলাম। এবারে অপরদিকে কি হলো, তারা যখন তপস্যা করতে গেলেন, তপস্যা করতে গিয়ে তার পিতা মহারাজ প্রাচীন বরি তিনি কি করলেন, মহারাজ আপনারা এদিকে মনোযোগ দিন, ওদিকে সাধারণ বিষয় তাহলে ওটাই দেখতে হয়। মহারাজ প্রাচীন বরি তিনি কি করলেন, যজ্ঞ করতেন। তিনি এমনভাবেই যজ্ঞ করছিলেন সেই হিমালয়ের যে গঙ্গোত্রী নামক যে স্থান সেখান থেকে শুরু করে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত তিনি একেবারে কুশ ঘাসে বিস্তীর্ণ করে ফেলেছিলেন। যজ্ঞের যে সমস্ত ঘাস আদি হয় এমনভাবে ভয়ঙ্করভাবে যজ্ঞ করেছিলেন। কিন্তু সেই যজ্ঞেতে তদানীন্তন সময়ে পশু বলি আদির বিধান ছিল। ভক্ত প্রবর দেবর্ষি নারদ তিনি চিন্তা করলেন এই প্রাচীন বলি এই কার্য ঠিক করছে না। তিনি মহারাজ প্রাচীন বলির সন্নিকটে আসলেন, রাজার আনন্দের তো আর সীমা নেই, তিনি ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন দেবর্ষি নারদ। তারপরে তিনি বলছেন যে হে রাজন, হে প্রাচীন বলি, তুমি এই যজ্ঞ করছো কার কথা অনুযায়ী? এ তো তুমি বড়ই অন্যায় করছো। বলছেন কেন? আমার ঋত্বিকগণ বলেছেন আমি তাদের পরামর্শ অনুযায়ী এই যজ্ঞে দীক্ষা নিয়েছি। বলছেন না না, ঋত্বিকগণ ভুল করলেও যজমানকে কিন্তু পাপ নিতেই হয়। পরিষ্কার বলছেন যে আমি বললাম আমি ভুল করিনি, ভুলটা সে করেছে, কিন্তু তা হবে না, যজমানেরও ক্ষতি হবে। বলছেন তুমি বড় অমঙ্গল করেছ। বলছেন সে কি? আমি চিন্তা করছি আমি অনেক পুণ্য কর্ম করেছি আর আপনি বলছেন আমি সব অমঙ্গল কর্ম করেছি। বলছেন এসো আমার সঙ্গে। বাইরের দিকে বের করে আঙুলটা উপরের দিকে করে দেবর্ষি নারদ বলছেন, ভো ভো প্রজাপতে রাজন পশুন পশ্য তয়া ধরে সংগাপিতান জীব সংঘান নির্ঘিতেন সহস্রসা। বলছেন ভো ভো, ওই দেখো 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 পশ্য, তাকিয়ে দেখছেন কি যে আকাশে উপরে যে সমস্ত জন্তু জানোয়ারকে বধ করেছে তারা, মানে যে সমস্ত যজ্ঞের পশুকে বধ করেছে তারা ওখানে বিকট রূপ ধারণ করে দাঁতগুলো কড়মড় করছে আর এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করছে মহারাজ প্রাচীন বলির প্রতি যে মনে হয় যেন তারা পেলে কড়মড় করে চিবিয়ে খেয়ে যাবে, এমন ভাব। সেই ভাব দর্শন করে রাজা প্রাচীন বলি একেবারে কেঁপে উঠলেন। কেঁপে উঠে বলছেন কারা এরা? তো বলছেন হে রাজন, তুমি যাদের বলি দিয়েছো তারা ওখানে একেবারে তৎপর হয়ে রয়েছে যে তোমাকে এই রকম ভাবে তারা বারংবার কাটবে। প্রাচীন বলি শুনে তো একেবারে থরকম্প হয়ে উঠলেন, কম্পিত হয়ে উঠলেন। তিনি হাত জোর করে বলছেন যে প্রভু, হে দেবর্ষে, আমি জানি না আমার ভুল হয়েছে, এখন আমি এই পাপ থেকে বাঁচার জন্য কি করি, আপনি তাই বলুন, আমি আপনার শরণাগত, আমি আপনার শরণাপন্ন, আপনি বলুন এই পাপ থেকে আমি কি করে নিষ্কৃতি পাব। বলছেন দেখো এ সমস্ত যা কিছু করেছো এ সব মায়া, এগুলো যথাযথ ধর্ম বলা যায় না, ভাগবত ধর্ম বলা যায় না, বৈষ্ণব ধর্ম বলা যায় না, এ তুমি পাপ করেছ, এ করা উচিত হয়নি, এ অন্যায় হয়েছে, এমন কর্ম করতে নেই। হে দেবর্ষে, তাহলে আপনি নির্বাচন করুন আমি কি করি এখন। বলছেন দেখো তুমি কি করবে সে আমি পরে বলছি, তুমি যা করেছো সেই পরিপ্রেক্ষিতে আমি একটি উদাহরণ যা শাস্ত্রে পুরাণে রয়েছে সেই পুরাঞ্জন আর পুরাঞ্জনী উপাখ্যান আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, এটা বুঝতে পারলেই তুমি সব কিছু বুঝতে পারো। বলছেন ঠিক আছে, তাহলে আপনি আমাকে সেই কথাই বলুন। বলছেন দেখো দুই বন্ধু ছিল, তারা পরম মিত্র, দুই বন্ধু একই সঙ্গে থাকে, একই সঙ্গে এক আত্মার ন্যায় সর্বদাই বিচরণ করে, একজনের নাম হচ্ছে পুরাঞ্জয় আর অপরজনের নাম কোথাও খুঁজে পাওয়া যায়, তাই শাস্ত্রকারগণ বলেছেন তার নাম অবিজ্ঞান। দুই বন্ধু একই সঙ্গে থাকে, থাকতে থাকতে অবিজ্ঞাতকে পুরাঞ্জয় বলছে যে হে মিত্র, আমি কিছুদিনের জন্য না একটু ঘুরে আসি। বলছেন ঠিক আছে যাও, তবে আমাকে যেন ভুলে যেও না। বলছেন না না, তুমি আমার পরম বান্ধব, আমি তোমাকে কি করে ভুলি গো। বলছেন ঠিক আছে যাও, সময় মতো এসো। পুরাঞ্জন সমস্ত জায়গায় ভ্রমণ করলেন, কত যে জায়গায় গিয়েছেন, কত কত গ্রামে, কত কত নগরে, কত কত পুরীতে গিয়েছেন তার কোনো ঠিক নেই। যেতে যেতে তিনি দেখলেন কি, যে এক গভীর বনপ্রদেশে এক নবদ্বার বিশিষ্ট এক অতি অদ্ভুত এক প্রাসাদ, অতি অদ্ভুত। সেই প্রাসাদের তুলনা হয়, আর তার পাশে কি দেখছেন, এক অতি সুন্দরী কন্যা তিনি দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে আবার কে রয়েছে, তাকে রক্ষা করার জন্য পঞ্চমুখ বিশিষ্ট এক সর্প, কিছু সৈনিক, 11 জন সৈনিক রয়েছে, তারা খুব বড় ভয়ঙ্কর শক্তিশালী। পুরঞ্জয় সেই যে স্ত্রী দেখলো বালিকা, তার নাম হচ্ছে পুরঞ্জনী বলা হয়েছে, তাকে দেখে একে অপরের মধ্যে ভীষণ আকর্ষণ জন্মানো, একে অপরের প্রতি আকর্ষিত হয়ে একে অপরকে ভালোবেসে ফেলেন, তাদের মধ্যে প্রণয় ভাব সৃষ্টি হল। একে পুরঞ্জয় পুরঞ্জনীকে জিজ্ঞাসা করছেন, হে দেবী, কে তুমি, এই গভীর অরণ্য রাজিতে তুমি একা কি করছো গো, কে তোমার মাতা, কে তোমার পিতা, কোথায় তুমি থাকো, আর এই যে পঞ্চ মুখ বিশিষ্ট বিশাল সর্প, এ বা কে, আর এই যে 11 জন যে সৈনিক আছে, এরা তো দেখছি বড় শক্তিশালী, কারা এরা? বলছেন পুরঞ্জয়কে, বলছেন হে প্রিয়, আমি কে আমি নিজেই জানি, আমার কে মাতা কে পিতা তাও জানি, এই যে অতি চমৎকার নবদ্বার বিশিষ্ট যে মহলটি, যে প্রাসাদটি, সেটি আমার, এখানকার মালিকিন আমি, আর আমার যে এই পঞ্চমুখ বিশিষ্ট সর্প, এ হচ্ছে আমার দেহরক্ষী, এই 11 জন যে সৈনিক, এরাও আমার রক্ষক, ইত্যাদি ইত্যাদি। পুরঞ্জয় বলছেন পুরঞ্জনীকে, হে দেবী, তোমাকে দেখে না আমার মনটা একেবারে বিগলিত হয়ে গেছে, আমি তোমাকে পেতে চাই, তুমি কি আমাকে বরণ করতে চাও? দেবী বলছেন যে হে মহোদয়, আমিও আপনাকে দেখে ভীষণভাবে আপনাকে পেতে ইচ্ছা করছি। বলছেন ঠিক আছে, তাহলে আমাদের দুজনের মত যখন এক প্রকার, তাহলে আমরা দুজনে গন্ধর্ব বিবাহ করি একে অপরে। গন্ধর্ব বিবাহটা কি, মালা দিয়ে প্রতিমা সম্মুখে গিয়ে অর্পণ করলেই বিবাহ হয়ে যায়, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ ইত্যাদি 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 সব বিবাহ আছে। বলছেন ঠিক আছে, বিবাহ। এবারে এই পুরঞ্জন আর পুরঞ্জনী ওই নবদ্বার বিশিষ্ট যে অতি অদ্ভুত যে প্রাসাদ, তার মধ্যে থাকা আরম্ভ। দেখতে দেখতে একে অপরের প্রতি ভীষণভাবে আকৃষ্ট চিত্ত হয়ে তাদের, দেখতে দেখতে অনেক সন্তান সন্ততি হয়ে গেল, কত তার কোনো ঠিক নেই, প্রায় 1000-এর উপরেও বলেছে কোনো কোনো টিকাকারগণ, অনেক অনেক সংখ্যা দিয়েছেন, মানে প্রচুর মাত্রায় সন্তান সন্ততি তারা উৎপন্ন করল। তাদের বয়সও হয়েছে, অত সন্তান সন্ততি যখন হয়েছে, কিন্তু এই পুরঞ্জন আর পুরঞ্জনী তারা যেন একেবারে একাত্মা হয়ে উঠল, এবং এমন ভাব, সেই পুরঞ্জনী যদি খায় তাহলে পুরঞ্জন খাবে, সেই পুরঞ্জনী যদি না খায় পুরঞ্জয় খাবে না, সেই পুরঞ্জনী যদি ঘুমায় তাহলে সে ঘুমাবে, পুরঞ্জনী যদি জেগে থাকে পুরঞ্জয় জেগে থাকবে, সেই পুরঞ্জয় সে যদি সেই পুরঞ্জনী সে যদি হাসে তাহলে ওই পুরঞ্জয় সেও হাসে, পুরঞ্জনী যদি ক্রন্দন করে পুরঞ্জয় ক্রন্দন করে, সে যদি বসে থাকে তাহলে সেও বসে, মানে এই রকম ভাব, সে যদি না খায়, পুরঞ্জনী যদি না খায় তাহলে সেও খাবে না, পুরঞ্জনী যদি খায় তাহলে সে খাবে, আর পুরঞ্জনী যদি একটু রেগে গিয়েছে, ক্রোধিতা যদি হয়েছে তাহলে তার তো চরণ ধরে মানিয়ে নেবে, এমন ভাব। একবার সে দক্ষিণ দিক থেকে একবার মৃগয়া আদি করতে গেল, অনেকক্ষণ যাবত এই পুরাঞ্জলি তাকে আর দেখতে পায়। সে যখন ফিরে এলো, সমস্ত দাসীদের দাসদের জিজ্ঞাসা করছে, কোথায় আমার পত্নী, কোথায় আমার সেই দেবী? বলছেন, তিনি কোপ গৃহে। তখনকার দিনে প্রত্যেক গৃহে একটি করে কোপ ভবন তৈরি করা হতো। সেটা কি জন্য? যদি স্ত্রীরা বা দেবীরা যদি স্বামীর সঙ্গে যদি তাদের খটখট হয়, ঝগড়া গণ্ডগোল হয়, তাহলে কোপ ভবনে গিয়ে একবারে পাগলনির মতো বেশ বানিয়ে সেখানে বসে। পুরাঞ্জলি তো একেবারে তাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বস, সমস্ত অলঙ্কারগুলোকে খুলে ছড়িয়ে রেখেছে। পুরাঞ্জয় গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিছুতেই বোঝে না। বলছে, না তুমি আমাকে ছেড়ে আমাকে না বলে কেমন করে কোথায় গিয়েছো? আমি তো তোমার বিরহে পাগল হয়ে গেছি। পুরাঞ্জয় শেষ পর্যন্ত তার চরণরূপকে ধরে অনেক অনুরোধ করে মানিয়ে নিল, মানিয়ে তারপরে তাকে আবার এনে তারা দুজনে মিলে একসঙ্গে খেল, এমন তাদের ভাব ছিল। এবারে দেখুন, যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে। দৈনন্দিন কাল কিন্তু আমাদের প্রত্যেককে গ্রাস করছে, আমাদের বয়সটা বেড়ে চলেছে, মানে কি কাল আমাদের কালের কবলে আমরা ধীরে ধীরে গ্রাসিত হচ্ছি। এবারে এক কালকন্যা ছিল, সেই কালকন্যা সে একবার বিবাহ করার জন্য সমগ্র পৃথিবী ভ্রমণ করেও কেউ তাকে বিবাহ করতে চায় না। সেই এত কালো, এত বিকট দেখতে, কারো কাছে বিবাহ করার জন্য গেলে সে মনে করে এখান থেকে আমি কেটে পড়লেই বাঁচি, বিবাহ আর হয় না। একবার নারদ, দেবর্ষি নারদ, তিনি বীণা বাদন করতে করতে কীর্তন করতে করতে আসছে, কালকন্যা তার সম্মুখে গিয়েছেন, গিয়ে বলছেন, দেবর্ষে আপনি তো সাধু মানুষ, সকলের প্রতি দয়া করেন, তা আপনি এক কাজ করুন, আমাকে এই দুনিয়ায় কেউ বিবাহ করল, আপনি সাধু মানুষ শুনেছি আপনি খুব দয়ালু কৃপালু ভগবানের ভক্ত, তা আপনি আমাকে কৃপা করে বিবাহ করুন। বলছে, নারায়ণ নারায়ণ, আমি করব বিবাহ? সে কি সর্বনাশ, আমি বিবাহ করতে পারবো না, অন্য কিছু বলো আমি করব, কিন্তু বিবাহ আদি আমি করতে পারবো। তো বলছেন, আচ্ছা তুমি তাহলে কেমন সাধু যে তুমি আমাকে বিবাহ করতে পারবে না? বলছে, না ওই কাজ বাদ দিয়ে, মানে অন্য যদি তোমাকে কিছু মঙ্গল করতে হয়, দীক্ষা দিতে হয়, বা তুমি যদি হরিনাম জপ করো তাহলে আমি দিতে পারি। বলছে, আরে মশাই, আমি বিবাহ করার জন্য একেবারে কাতরা, আর তুমি বলো কিনা হরিনাম করো, গলায় মালা করো, তিলক কাটো, এই সমস্ত করে বেড়াও, না না ও হবে না। বলছেন, আমিও বিবাহ করতে পারবো না। তা বলছেন, তাহলে আমি অভিশাপ দেব। বলছে, তাও অভিশাপ দাও। বলছেন, আমি তোমাকে তাহলে, আমি আপনাকে অভিসম্পদ এই প্রদান করছি যে আপনি কোথাও গোদুগ্ধ দহন করার যতটুকু সময় ওর থেকে বেশি আপনি থাকতেই পারবেন না, আপনার গায়ে জ্বালাতঙ্ক ভাব হয়ে উঠবে। বলছেন, ও আশীর্বাদ তো আমাকে তিন চারজন দিয়েছেন, দক্ষ আমাকে দিয়ে রেখেছেন, অতএব ওটা ঠিকই আছে, সাধুদের এক জায়গায় বেশিক্ষণ থাকতে নেই, সাধুদের একটু ঘুরে ফিরে বেড়ানোই ভালো। কালকন্যা তো কেটে পড়ল। এবারে কালকন্যা গেলেন চণ্ডবেগের কাছে। চণ্ডবেগ, তিনি বললেন যে, তাই তো, আমি তো বিবাহ করতে পারবো না, তবে দেখো আমার 360 জন গন্ধর্ব আছে, 360 জন গন্ধর্বী আছে, আর আমার ভ্রাতা প্রজ্জ্বর আছে, তা আমি প্রজ্জ্বরের সঙ্গে তোমার একটু বন্ধুত্ব করিয়ে দিই, আর তুমি আমার এই সৈন্যদের সঙ্গেই থাকো। বলছেন, ঠিক আছে, তারা যা বলবে আমি তাই করব, কমপক্ষে আপনি আমাকে পত্নীত্বে স্বীকার না করলেও আমাকে তো দলে রেখেছেন, আমাকে কেউ দলেও রাখতে চায় না, আমি খুব খুশি। এবারে এই 360 জন গন্ধর্ব, তারা কালো, ভীষণ কালো, একেবারে অন্ধকারের মতো কালো, একেবারে অমাবস্যার দিনে যেমন কালো সেই কালো, আর গন্ধর্বীগুলো একেবারে খুব ফর্সা, একেবারে এত ফর্সা যে সে আর বলার কথা না। তারা গিয়ে করলো কি, ওই যে পুরাঞ্জন আর পুরাঞ্জনী তারা যে ওই মায়ায় মোহিত হয়ে একই সঙ্গে একাত্মা মনে করে থাকে, তারা গিয়ে একদিন তাদের উপরে আক্রমণ করেছে। এমনভাবে আক্রমণ করেছে তাদের সব সৈনিকরা গিয়ে ওই যে পঞ্চনাগ বিশিষ্ট সর্প তাকে তো মেরে ফেলল, তারপরে এগারো জন যে সৈনিক তাদেরকে মেরে ফেলল, এবারে পুরাঞ্জন আর পুরাঞ্জনীকে চুল ধরে কেশরাশি ধরে তাদের পৃথক করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় এসে গেছে, তারা প্রাণদণ্ড দিচ্ছে, তখনও সে কি বলছে, এই পুরাঞ্জন, আহা আমার পুরাঞ্জনী কোথায় গেল, আমার পুরাঞ্জনীকে কে খাওয়াবে, আমার পুরাঞ্জনী কোথায় থাকবে, আমার পুরাঞ্জনীকে কে যত্ন করবে, আমার পুরাঞ্জনী সে তার তো আর কেউ নেই, সকলেই তো আলাদা হয়ে গেছে, কেউ মারাও গেছে, আমি এখন কি করি, ওই পুরাঞ্জনীকে না পেলে আমিও মারা যাব। আরে তুমি তো এমনিই মারা যাচ্ছ, আরেকজনের জন্য কি চিন্তা করছো। এবারে সেই মৃত্যু তাকে মানে সেই গন্ধর্বেরা মেরে ফেলবে, তা মেরে ফেলার জন্য যখন চেষ্টা করছে তখনও সে চিন্তা করছে আমার পুরঞ্জনীকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, কোথায় থাকবে, কি তার গতি হবে, এই চিন্তা করতে করতে সে সেখানেই মারা গেল। শাস্ত্রে বলেছে কি, অন্তে যামতি সা গতি, মৃত্যুর সময় যা চিন্তা করা হবে তার সেই গতি হবে। এই যে সাধুরা, এই যে আপনারা যে বহুকাল ধরে জপ করছেন কি জন্য, কেবলমাত্র সেই মৃত্যুর সময় রাধা গোবিন্দ মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, অদ্বৈত প্রভুকে, গদাধর শ্রীবাস আদিকে চিন্তন করার জন্য, এছাড়া অন্য কিছু নয়, এটা অভ্যাস যোগ। এই যে হরিনাম করা হচ্ছে, খাওয়া নেই দাওয়া নেই, নিয়ম সেবার মাসে আপনারা একবার মাত্র আহার হয়তো কেউ কেউ করছেন, করে কি করছেন, যে আমাকে হরিনামটা করতে হবে, এত কিছু করা সেই মৃত্যুর সময় প্রভুর যাতে চিন্তনটা আসে, এই জন্যই, অন্য কিছু নয়। এবারে সে মৃত্যুর সময় তার স্ত্রীর চিন্তা করেছে, সে এবার কি করেছে, দেহ রেখে সে স্ত্রীত্ব হয়ে, স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছে, এবং স্ত্রী হয়ে সে আবার কি করেছে, পুরাঞ্জন স্ত্রীত্ব প্রাপ্ত হয়ে মলয়ধ্বজ রাজার পত্নী হয়েছে। ছিল পুরাঞ্জন, আবার গিয়ে ওই স্ত্রী চিন্তা করতে করতে ভগবানের চিন্তা তো করেনি, তাই হয়েছে কি, সে স্ত্রীত্ব শরীর হয়ে স্ত্রী হয়ে জন্ম নিয়েছে। মলয়ধ্বজ রাজা সে যখন যৌবনে পদার্পণ করল, তাদের উভয়ের মধ্যে বিবাহ, এবারে মলয়ধ্বজ রাজা তিনিও দেহত্যাগ করেছে। এক বনের মধ্যে তারা যখন এই মলয়ধ্বজ রাজা দেহত্যাগ করেছে, চিতা সাজিয়েছে, বানপ্রস্থে এসেছিলেন তারা, কেউ আর নেই, চিতা সাজিয়ে এই পুরাঞ্জয় সে তো স্ত্রী হয়ে জন্ম নিয়েছে, অতএব সেই তার স্ত্রী, রাজার স্ত্রী, সে তখন রোদন করায় না, আহা আমার স্বামী চলে গেল, এখন আমি কি করব। এবারে তিনি ওই অগ্নির সঙ্গে সমৃতা হতে গেল। তার যে মিত্র ওই অবিজ্ঞাত, সে তখন দূর থেকে বলছেন, হে মিত্র দাঁড়াও দাঁড়াও, তুমি কেন অগ্নিতে প্রবেশ করছ, গো আসছি আমি। তখন সে চিন্তা করছে, আমি হলাম সতী, আমার স্বামীকে ছাড়া আমি কখনো কাউকে জানি না, আর এই ব্যক্তি সে আমাকে বলে কিনা, মিত্র দাঁড়াও বন্ধু দাঁড়াও। কাছে যখন এসেছে বলছেন, যে আপনার কোনো লজ্জা বলে কিছু নেই, আপনি আমাকে বলছেন কিনা আমি আপনার মিত্র, আমি স্ত্রী, আপনি পুরুষ, আমি একজন সতী, আপনার সঙ্গে আমার তো কোনো সম্বন্ধ থাকতে পারে না। বলছেন, না না তুমি না আমার বন্ধু গো, বলে আমাকে আমার দিকেই একদম আসবে না, আমি তোমার বন্ধু কি করে হলাম, কোনো কথাই শুনতে রাজি না সতী। অবিজ্ঞাত অনেক বোঝালেন, বলছেন তুমি আমার কথাটা একটু ধৈর্য ধরে শোনো। বলছেন দেখো, অবিজ্ঞাত তার মাথার উপরে জোর সৃষ্টি করলেন যাতে পূর্ব স্মৃতি সে ফিরে পায়। তা বলছেন দেখো, তুমি আর আমি না এক সময় মিত্র ছিলাম, একই সঙ্গে মানুষ সরোবরে আমরা সর্বদাই সেই পরমেশ্বরের গুণগ্রাম কীর্তন করতাম। তুমি আমার থেকে একবার বললে যে আমি কিছুদিন ঘুরে আসি, তারপরে দেখাও। তুমি তো ঘুরতে ঘুরতে সেই জন্ম গেল, আবার এই জন্মেও তুমি তোমার মৃত্যুর সময় কি করলে, যে সেই স্ত্রী ভাবনা করতে করতে স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছে। তুমি কেউ নও, তুমি আমার মিত্র পুরাঞ্জয়গ। তুমি চিন্তা করো, আমি বাজে কথা বলি না। চিন্তা করে দেখলেন, তাই তো, এই ব্রাহ্মণ বেশে ইনি কখনো মিথ্যা তো বলতে পারেন। তার অল্প অল্প মনে পড়ছে তখন, এই অভিজ্ঞতা, তিনি সাধারণ কেউ না, সেটাও আমরা শুনব। তিনি যখন তার উপরে জোর সৃষ্টি করলেন, তার কৃপায় তিনি পূর্ব স্মৃতি ফিরে পেলেন, পূর্বে কি ছিলেন। তখন তিনি বলছেন, হা মিত্র, তুমি তো আমার পরম বান্ধব, সত্যই তো আমি ভুল করেছি। বলছেন, চলো এখান থেকে সব মায়া। এবারে তাকে নিয়ে চলে গেলেন। দেবর্ষি নারদ বললেন, প্রাচীন বরি, তুমি আমার মাথায় কিছু ঢুকলো? বলছেন, না, গল্প তো খুব ভালো লাগলো, কিন্তু এর যে কি তাৎপর্য তা আমি বুঝলাম। আর আপনার এই যে তাৎপর্য যুক্ত যে কাহিনী, এ সমস্ত মুনি ঋষিগণ দার্শনিকগণ তাদের পক্ষে সম্ভব? আমি সংসারী গৃহী, আমি এর তাৎপর্য যদি আপনি সম্পূর্ণরূপে বিস্তার করে না বলেন, তাহলে আমি কেমন করে বুঝিব? বলছেন দেবশ্রী নারদ হেসে বলছেন, সন্তুষ্ট হয়ে বলছেন, শোনো গো, এই অবিজ্ঞাত সে হচ্ছে পরমেশ্বর, সাক্ষাৎ ভগবান। তার মিত্র হচ্ছে পুরাঞ্জয়। পুরাঞ্জয় মানে আমরা সকলে, আমরা প্রত্যেকেই করি কি, প্রভুকে বলি, প্রভু কিছুদিন আমাদের ছুটি দিন, আমরা একটু ঘুরে আসি, দেখে আসি না, ভ্রমণ করে আসি না। টিকাকারগণ, এখানে একটু টিকার আশ্রয় আমরা নিচ্ছি, তারপরে আবার মূলে চলে আসি। টিকাকারগণ বলছেন কি, যে আমরা সকলেই প্রভুর সঙ্গেই তো সংযুক্ত, প্রভুর থেকেই এসেছি। তা প্রভু তিনি কি করেন, জীব তার থেকে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, সমস্ত 84 লক্ষ জনিতে তারা চলে যাচ্ছে পৃথক পৃথক রূপে। এবারে যখন মহাপ্রলয় হচ্ছে, সে সময় তিনি কি করছেন, যে আমার জীব, আমার থেকে আমারই চিদাংশ জীব তারা বিভিন্ন জনিতে কষ্ট পাচ্ছে। তাই তিনি কি করেন, মহাপ্রলয় ঘটান, ঘটিয়ে কি করেন, সমস্ত জীবকে আবার নিজের মধ্যে প্রবেশ করিয়ে নেন। দেখুন, খুব তত্ত্বমূলক কথাগুলো, একটু মানে শান্ত চিত্তে শ্রবণ না করলে বোঝা যাবে না। কি হবে, যে প্রভু কৃপা করে জীব কষ্ট পাচ্ছে, তাই মহা সংহার সংঘটিত করে তিনি কি করেন, প্রত্যেককে, আমাদের প্রত্যেককে আবার নিজের মধ্যে বিলয় করে নেন, মিলিয়ে নেন। আবার প্রভুর যখন ইচ্ছা হয়, যে আমরা সৃষ্টি রহস্য শ্রবণ করেছিলাম, প্রভুর যখন ইচ্ছা হয় তিনি প্রকাশ করেন সবকিছু, তখন সমস্ত জীবকে বলেন, দেখো তোমরা তো সবাই বলছো যে আমার থেকে তোমরা একটু বেড়াতে যাবে, ভ্রমণ করতে যাবে, তা দেখো আমি তো তোমাদের সকলকে যে যেখানে ছিল খুঁজে এনে আমার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলাম। এখন তোমরা এক কাজ করো, তোমরা যাও, কিন্তু তোমরা আমাকে খুঁজে বের করে আবার আমার কাছেই এসো। তা এই অবিজ্ঞাত আর পুরাঞ্জয় ঠিক সেই রকম অবস্থা, যে তারা এক থেকে একজনের সঙ্গে, মানে প্রভুর থেকে এই পুরাঞ্জয় আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সে আর আসতে পারছে না। আমরা কিন্তু এসেছি কেমন, ভ্রমণ করতে। যেমন গরুড় পুরাণ আছে, তা ভগবান শ্রীবিষ্ণুকে গরুড় বলছেন, প্রভু আমি তো আপনার সেবাতেই থাকি, তা প্রভু আমি এই মর্তে যেতে চাই। সেই মর্তের লোকেরা তারা কেমনভাবে দিনাতিপাত করছে আমি একটু দেখতে চাই, তা আমাকে কিছুদিনের জন্য অবকাশ, মানে ছুটি দিন। প্রভু বললেন, ঠিক আছে তুমি যাও। এবার তিনি এসে দেখছেন এই জগতে কত দুঃখী লোক রয়েছে, কেউ স্ত্রীর তাড়নায় তাড়িত, কেউ স্বামীর তাড়ায় স্ত্রী তাড়িত, আবার কেউ কানা, কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ বোবা, কেউ দুষ্ট। এই সমস্ত দেখে তিনি বললেন, না না, আমি এই মর্তে আর আসবো না, প্রভুর কাছেই যাব। প্রভুকে গিয়ে সমস্ত প্রশ্ন করলেন, সেটাই হচ্ছে গরুড় পুরাণ। তা আমরাও করি কি, সেই প্রভুর থেকে আমরা ছুটি নিয়ে এসেছি, যে প্রভু আমরা দেখে আসি, এবারে দেখতে এসে আমরা করি কি, প্রভুর যে মায়া সেই মায়ায় মোহিত হয়ে আবার বিবাহ করছি পুরাঞ্জনের মতন, সন্তান উৎপন্ন করছি, তাদের চিন্তায় বিভাবিত হচ্ছি, প্রভুর ভজন সাধন প্রভুকে ভুলে গেছি। তা পুরাঞ্জয়ের ঠিক সেই অবস্থা। হে প্রাচীন বরি, এই পুরাঞ্জয় সে হচ্ছে জীব, মানে আমরা অবিজ্ঞাত, তিনি হচ্ছেন পরমেশ্বর। এবার সেই পরমেশ্বর থেকে সে গেল, সে বিভিন্ন স্থানে ভ্রমণ করলো। এর অর্থ কি? বলা হয়েছে কখনো ছোট ছোট পুরে, কখনো বড় বড় নগরে, অর্থাৎ কোথাও ক্ষুদ্র ক্ষুদ্র শরীর প্রাপ্ত হয়েছে, কখনো পিপিলিকা, কখনো প্রজাপতি, কখনো পক্ষী, আবার কখনো পিঁপড়ের থেকেও ছোট ছোট, যেমন উই পোকা আদি বিভিন্ন বিভিন্ন, সেগুলো ছোট ছোট নগর। বড় বড় নগর কোনগুলো? হাতি, বাঘ, ভাল্লু, মনুষ্য, এগুলো বড় বড়, অজগর, সর্প। তা বলা হয়েছে কি, ছোট ছোট নগরে আবার বড় বড় নগরে ভ্রমণ করলেন। এর অর্থ হচ্ছে কি, 84 লক্ষ জনই জীব ভ্রমণ করেও প্রভুকে আর খুঁজে পাচ্ছে। এবারে অন্তিম সময়ে দেখলো ওই নবদ্বার বিশিষ্ট যে পুরী, সেটা হচ্ছে এই মনুষ্য শরীর। আমাদের 9টা দ্বার, 9টা দ্বার, নবদ্বার বিশিষ্ট এই শরীরটা পছন্দ হয়ে, তা পছন্দ হয়ে সে কি করলো, মনুষ্য শরীর প্রাপ্ত হল। তারপরে ওই পুরাঞ্জনী, মানে সে হয়তো বিবাহ করে এবার তাতেই মেতে গেল, প্রভুর চিন্তা সব শেষ। তার চিন্তায় মেতে সে কি করছে, এই যে পুরাঞ্জনীর সঙ্গে পঞ্চ মস্তক বিশিষ্ট যে সর্প, সে হচ্ছে আমাদের এই পঞ্চেন্দ্রিয়, এগুলো বড় চঞ্চল, এ আমাদের রক্ষক, কি আমাদের দংশন করছে সবসময়। কিন্তু সাধু মনীষীগণ তারা সব কিছু সংযত করে তাদেরকে নিজের বশে রাখে। 11 ইন্দ্রিয় তারা আমাদের রক্ষক, করতে পারলে রক্ষক হলো, আর তা না হলে তারাই আমাদের ভক্ষক হয়ে একেবারে আরো নষ্ট করে দেবে। এবারে ওই যে প্রজ্জ্বর, সেকে বলছে কেন, ওই প্রজ্জ্বর ওই যে বৃদ্ধাবস্থা আসলে যখন বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে পড়ে, তা সেই মৃত্যুর স্বরূপিণী হচ্ছে ওই রোগাগ্রস্ত, সেই হচ্ছে কালপান্না। আর কালপান্না সাক্ষাৎ মৃত্যু দেবী, আর প্রজ্জ্বর, প্রজ্জ্বর মানে বৃদ্ধত্ব, জড়ত্ব, জ্বর, জ্বর থেকে প্রকৃষ্ট রূপেণ, প্রকৃষ্ট রূপে যে জড়ত্ব প্রদান করে তিনি হচ্ছেন প্রজ্জ্বর। তা সেই প্রজ্জ্বর কি করেন, বৃদ্ধাবস্থা করে দেন। আর এই যে কালপন্না, তিনি হচ্ছেন মৃত্যু দেবী। আর 360 জন কালো কালো গন্ধর্ব, খুব কালো, তারা হচ্ছে রাত। আর 360 জন গন্ধর্বী, তারা ভীষণ ফর্সা, তারা হচ্ছে দিন। 360 দিনে 1 বছর হয়। তাহলে সেই দিন আর রাত, মানে সেটা হচ্ছে এক প্রকার কাল, সময় অতিক্রম হচ্ছে, যখন সেই দিন আর রাত, দিন আর রাত করতে করতে তার আয়ুকাল সমাপ্ত হয়ে যায়, তারা এসে তাদের আক্রমণ করে। আর কি হয়, তার মৃত্যুর সময় উপস্থিত হয়। আর মৃত্যু হলে কি হবে, সে যেমন চিন্তা করবে ঠিক সেই শরীর প্রাপ্ত হবে। আপনি যেমন খেয়েছেন ভেকুরটাও ঠিক সেই রকম উঠবে। আপনি যদি ভজন করে থাকেন তাহলে রাধা কৃষ্ণ স্মরণপটে চলে আসে। সারাটা জীবনই যদি অকর্ম কুকর্ম সংসারে মেতে থাকি তাহলে সেই চিন্তাই হবে, আমার স্ত্রী কোথায় গেল, আমার পুত্র কোথায় গেল, আমার কন্যার কি হবে, আমার পিতার কি হবে, তাহলে তো হয়ে গেল কাজ। তাহলে টিকাকারগণ বলছেন, যেমন আহার করা যাবে সেই রকমই ঢেকুরটা ওঠে, সেই রকমই তার স্বাদের গন্ধ বেরোয় মুখ দিয়ে। তা ঠিক তদ্বৎ, ঠিক তদ্বৎ যদি হরিভজনে মন থাকে তাহলে কি হবে, সেই স্মরণের সময় শ্রীহরি রাধা গোবিন্দ মহাপ্রভু হৃদয় পটে ভেসে আসবে। এটাই হচ্ছে জীবের মুক্তির কারণ। আর হেত বিপরীত হলে আবার পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জটের শয়নম, আবার ভগবানের কালচক্রের মধ্যে পতিত হতে হবে। হে প্রাচীন বরী, এবার তো বুঝতে পারলে? বলছেন, হে মহাত্মন, আপনি কৃপা করে যে এর ব্যাখ্যা করে শ্রবণ করালেন, তাতে আমি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম এই সংসারটা অসার, এটাই আপনি বলতে চেয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি, আর আমার কোনো অসুবিধা নেই। আমার প্রতি আমি আর কারো প্রতি আকৃষ্ট নই, কারোর প্রতি কোনো প্রকার মোহিত নই। বলছেন, হে রাজন, এই সংসারটা হচ্ছে দুঃখের আকর, এখানে কোনো বিন্দুমাত্র আনন্দ নেই, কিন্তু সেই দুঃখের আকরে গিয়ে কেউ যদি সুখের অনুসন্ধান করে তা কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই সংসারটা কেমন জানো তো? বলছেন, কেমন? বলছেন, আপনি তো শ্রবণ করাবেন। বলছেন, আরো সংক্ষেপ আকারে শ্রবণ করো। এই সংসারে কেউ কারো নয়, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণই তুমি আমার আর আমি তোমার, স্বার্থের বিন্দুমাত্র ব্যাঘাত হলো মানে তুমি তোমার আর আমি আমার, তখন তুমি তোমার আমি তোমার নয়, তখন তুমি তোমার আমি আমার। তো বলছেন, কেমন এই সংসারটা? বলছেন, খুত পরিত যথাদিন সারম্য গৃহম গৃহম চরণ বিন্দতি যদিষ্টম দণ্ড মোদনামেব বা। কেমন? ক্ষুধার জ্বালায় কুকুর কি করে? গৃহ হতে আরেক গৃহে যায়। কেন? যদি দুটো খেতে পায়, তা সেই কুকুর ক্ষুধার্ত হয়ে খিদার জ্বালায় সে একটা গৃহের থেকে আরেকটা গৃহে যাচ্ছে, কিন্তু পাচ্ছে কি? সবাই খেতে দিচ্ছে না, সবাই খেতে দিচ্ছে না। চরণ বিন্দতি যদিষ্টম, কেউ কেউ হয়তো একটা বাসি শুকনো রুটি ফেলে দেওয়ার ছিল, গোমাতা আসেনি তাই কুকুরটাকে দিল, খা, ছুঁড়ে ফেলে দিয়ে বললো খা। আবার কোথাও কি দণ্ডামোদনামেব বা, কোথাও কোথাও সবাই লাঠি দিয়ে বলছেন দূর দূর, ঝাঁটাটা ছুঁড়ে মারছে, দণ্ডামোদনামেব বা। ক্ষুধার জ্বালায় সেই কুকুর কিনা করছে, ঠিক তদনুরূপ, তথা ঠিক সেই প্রকার, তথা কামাশয় জীব উচ্ছাবচ পতা ভ্রমণ উপার্জত বা মধ্যে বা জাতি দৃষ্টম প্রিয়া প্রিয়ম। সেই জীব এই সংসারের মধ্যে থেকে কি করছে? কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদির বশীভূত হয়ে সে কি করছে? সবসময় কামিনীর পিছনে ছুটছে, কাঞ্চনের পেছনে ছুটছে, ছুটে সেখানে তো শান্তি নেই। সেখানে জীব কখনো উচ্চাবচ পথা ভ্রমণ, সেই কামাসক্ত হয়ে জীব 84 লক্ষ যে জনিতে ভ্রমণ করছে, শুকর কুকুর যত যত জীবজন্তু আছে তারা কি করছে? একমাত্র সেই কাম উপভোগ করার জন্য তারা ছুটেছে, শুকর শুকরের পেছনে কুকুর কুকুরের পেছনে তারা ছুটেছে, একটা ইচ্ছা কি? যে তাকে কাম তৃপ্তি করতে হবে, এছাড়া তো অন্য কিছু না। তাই ইহজগতের মানুষ যারা হরিভজন বিমুখ তারা ওই কাম ছাড়া আর কিছু বুঝে না। আর সেই কামকে পুষ্টি করার জন্য কি করছে? সেই কামনা পুষ্টি করার জন্য সে বিভিন্ন প্রকার ভাবে অর্থ উপার্জন করছে, সৎভাবে কজনে করছে। আর সৎভাবে করলে, সৎভাবে সংসার পরিচালনা করলেই যে তার স্বর্গাদিতে বাস হবে তা নয়, নিজের আত্মীয় বর্গ কুটুম্ব বর্গকে পোষণ করলেই সে যে ভগবানের দাম পাবে তা নয়, তাকে কিছু করতে হবে, কজন করছে। তাই কেমন? প্রিয় তথা কামাশয় জীব উচ্চাবচ পথা ভ্রমণ, সেই 84 লক্ষ কখনো উঁচু কখনো নিম্ন জনিতে প্রবেশ করে তারা ভ্রমণ করছে, একমাত্র কামের তাড়নায়। উচ্চা মানে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও জীবের সেই একই দশা হচ্ছে। উপার্জত বা মধ্যে বা, আর প্রিয়া প্রিয়ম জাতি দৃষ্টম প্রিয়া প্রিয়ম, সে হয়তো সুখের আশায় সে কি করছে? নিজের স্ত্রীতে সন্তান আদি উৎপন্ন করল, এবারে সন্তানের প্রতি তার মোহ জন্মাল, এবারে কালের এমনই করাল গ্রাস যে তার পুত্রের মৃত্যু হল। সে তখন কি করছে, তার পুত্রের সবটা নিজের কন্ধে রেখে দুই চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন করতে করতে শ্মশানে নিয়ে গিয়ে তাকে পোড়াতে যাচ্ছে। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? স্বামীপাদ টিকার মধ্যে কি বলছেন দেখুন, যে এই সংসারের লোকেরা সুখ বলে কিছু বোঝে না। বলছেন কেমন? বলছেন একজন ব্যক্তি সে মাথায় করে বিশাল এক ভারী বস্তু নিয়ে চলে যাচ্ছে, খুব ভার, ভীষণ কষ্ট হচ্ছে, মাথাটা নড়ছে, কোমরটা ব্যথা করছে, পায়ের গোড়ালিটা একেবারে মানে ভীষণভাবে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তা সে কি করলো, মাথায় বোঝাটা রয়েছে সেটাকে ধরে কষ্ট করে কাঁধে রাখ। তাহলে কতটুকু আর কষ্ট উপশম হতে পারে? মাথার বোঝটা কাঁধে রাখলে কতটুকু আর মানে কতটুকু সে লাভ তার হতে পারে? কিছুই লাভ হবে। তা এই সংসারের মধ্যে সে মনে করছে আমি স্ত্রী প্রাপ্ত হয়েছি, কি আনন্দ! বিষয় সুখে আনন্দ নেই এ কথা কোথাও বলেননি, আনন্দ আছে কিন্তু সেটা তাৎক্ষণিক, ক্ষণিকের জন্য। কেমন? যেমন সেই মাথার বোঝটায় কন্ধে রাখলে যতটুকু তফাৎ সে তো উনিশ বিশও নয়, সাধারণ তফাৎ, ঠিক অতটুকুর জন্য তাৎক্ষণিক সুখের জন্য জীব এত কষ্ট করছে। উচ্চাবচ পথা ভ্রমণ, কিন্তু কোন বুদ্ধিমান ব্যক্তি সে যদি মনে করে আমি এই সংসার রূপী বোঝকে কেন মাথায় নিয়ে ঘুরে বেড়াব, ফেলো এটা, সে যদি সব ছেড়ে গোবিন্দ ভজে, শান্তি শান্তি পরম শান্তি, এর থেকে শান্তি আর ত্রিভুবনে কোথাও নেই। অতএব হে রাজন, আমি তোমাকে সংসার কেমন বললাম, দুই চক্ষু থেকে দর দর বেগে জল নেমে এসেছে। বলছেন আহা, এমন সুন্দর ভাগবত ধর্মের উপদেশ আমি কখনো শুনিনি। এ তো আপনি অমৃততুল্য কথা বললেন, এমন কথা তো আমি কোনোদিন শুনিনি। হে রাজন, হে ঋষে, আমার কি করণীয়, আমাকে তাই বলুন। দেখুন আরো দামি কথা বলছেন, একেবারে মির্জাস, একেবারে সারাংশ বলছেন, যা অনেকেই বলেছেন। গতদিন সেই মহাপুরুষগণ সেই ব্রহ্মার পুত্র চতুষ্টয় ওই একই কথা বলেছেন, একমাত্র হরিকথা। এখানেও সেই একই কথা বলছেন, কিন্তু তথাপি আমাদের পূর্ণরূপে জ্ঞান আমাদের হচ্ছে না। এখানে কি বলছেন, সচিরাদেব রাজর্ষে সদচ্যুত কথাশ্রয় শৃণত শ্রদ্ধানুষ্য নিত্যতা সদধীয়ত। কি বলছেন, হে রাজর্ষে সদ অচ্যুত কথাশ্রয়, হে রাজন, হে রাজর্ষে, এই ভক্তিযোগ ভগবত কথার আশ্রয়ে মানে এই হরিকথা শ্রবণ রূপ যে আশ্রয়, হরিকথা শ্রবণের যে ইচ্ছা কারোর মধ্যে যদি থেকে থাকে, এই জন্য মানে এই যে হরিকথা আমি শ্রবণ করব এই ভাবটা যার মধ্যে বর্তমান বিদ্যমান মানে সবসময়ের জন্য আছে, তাহলে কি হবে, সেই ব্যক্তি যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী রাধা গোবিন্দের কথা নিত্য প্রতিদিন শ্রবণ করেন বা পাঠ করে কেউ কাউকে শ্রবণ করান, সে অতি শীঘ্রই এই ভক্তিভাবে অধিকারী হয়ে ওঠে। আর আবার বলছেন, যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া ভগবাদ গুণানু কথন শ্রবণ ব্যগ্র চেতসা। যত্র ভাগবতা রাজন, হে রাজন, যেখানে সেই ভাগবত ভগবান শ্রীহরির গুণের কথা হয়, হে মহারাজ, যেখানে ভগবাদ গুণ কীর্তন ও শ্রবণে ব্যগ্র, ব্যগ্র মানে উৎকর্ষতা, শ্রবণ করব এই প্রকার যাদের ভাব, সেই ব্যগ্র হৃদয় বিশুদ্ধ চেতা ভক্তগণ কি করেন, সেই হরিকথা শ্রবণের জন্য এক জায়গায় অবস্থান করেন। এই যেমন আপনারা হরিকথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছেন, এটাকে এক জায়গায় অবস্থান বলা হয়। বলছেন সেই সজ্জন সমাজে মহাপুরুষগণের মুখনিসৃত ভগবান শ্রী মধুসূদনের চরিত্র কথারূপ অমৃত নদী দ্বারা সর্বত্র প্রবাহিত হয়ে থাকে, সবসময় বহমান। সেখানে ভগবানের কথারূপ অমৃতের দ্বারা বহমান মানে বয়ে চলেছে। আর কি বলছেন, তস্মিন মখন মুখরিতা মধুবিশ্চরিত্র পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী তাতে পিবন্ত বিতৃপ নৃপ গাঢ়কর্ণ তান্ন নৃশন্ত সন ত্রিট ভয় শোক মহা। হে রাজন, যারা নিত্য আকাঙ্ক্ষাযুক্ত চিত্তে একান্তে একাগ্র চিত্ত হয়ে উৎকর্ণে সেই অমৃত মানে ভগবানের কথারূপ অমৃত যারা পান করেন, তাদের ক্ষুধা, তাদের তৃষ্ণা, তাদের ভয়, তাদের শোক, তাদের মোহ প্রভৃতি কোনো বাধাই তাদের স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে মানে সেই হরিকথা শ্রবণের ফল। অতএব হে রাজন, এই যাগযজ্ঞ পশু হত্যাদি কর্ম থেকে তুমি বিরত হও, আর তুমি নিজের পুত্রদের মানে এই প্রচেতাগণ তারা অল্প সময়ের মধ্যে তপস্যা থেকে ফিরে আসবেন, তাদেরকে রাজ্যভার সমর্পণ করে তুমি একমাত্র সেই অরণ্যবাসী হয়ে এই ভগবান শ্রীকৃষ্ণের গুণরাশির কথা এই শ্রীমৎ ভাগবত তথা দশম স্কন্ধের যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু বিশদ রূপে বর্ণিত হয়েছে তা শ্রবণ করো। এতেই তোমার মঙ্গল, এটাই তোমার অন্তিম এবং একবারে শ্রেয় উপদেশ। এই কথা বলে দেবর্ষি নারদ তিনি সেখান থেকে অন্তরিত হলেন। বল দেবর্ষি পাত কি যায়। তারপরে মহারাজ প্রাচীনবরী সঙ্গে সঙ্গে রাজ্য একেবারে সমস্ত মায়া থেকে নিষ্কৃতি পেলেন, জ্ঞান প্রাপ্ত হয়ে সমস্ত রাজ্য প্রচেতাগণকে দিয়ে তিনি কি করলেন, তিনি চলে গেলেন অরণ্যে। সেখানে গিয়ে নিত্য প্রতি ভগবানের যশরাশির কথা গুণরাশির কথা সেই দশম স্কন্ধ শ্রবণ করতে করতে তিনি ভগবত ধামে গমন করেছিলেন। প্রচেতাগণ তারাও ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে সেই মারিসাকে বিবাহ করলেন, তাতে সন্তান সন্ততি উৎপন্ন আদিও করেছিলেন, তাদেরই বংশের কথা বর্ণনা করবেন। মাঝখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে বসলেন, কি প্রশ্ন? প্রিয়ব্রত ভাগবত আত্মারাম কথম মুনে গৃহে রমত জন্মূল কর্মবন্ধ পরাভব। আমি শুনেছি যে প্রিয়ব্রত তিনি পরম ভাগবত ছিলেন, তিনি সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, দেবর্ষি নারদের সঙ্গেই তার সৎসঙ্গ হতো, তা তিনি আবার কেমন করে এই সংসারে আবদ্ধ হলেন সে কথা আমি একটু জানতে চাই। সুকমণি বললেন, অতি উত্তম প্রশ্ন করেছে, এর থেকে অতি উত্তম প্রশ্ন তো আর শ্রবণ করতে চলেছে। সেই প্রিয়ব্রত তিনি দেবর্ষি নারদের সঙ্গেই থাকেন, তার পিতা স্বয়ম্ভুব মনু অনেকবার অনুরোধ করলেন যে ঠিক আছে তুমি ভজন তো গৃহেও করতে পারো, যদি চিত্ত সংযত থাকে তাহলে গৃহেও ভজন হয়, কিন্তু কোনো কথাই শুনতে রাজি। এবারে ব্রহ্মাজি আর মনু মহারাজ দুজনে একসঙ্গে যুক্তি করে এক জায়গায় আসলো, মানে প্রিয়ব্রতের নিকট। প্রিয়ব্রত মহারাজ তিনি বলছেন, দেখুন আমি কি করে সংসারে যাই, আমি বাস্তবিক জ্ঞান প্রাপ্ত হয়ে যদি সংসার করি তাহলে এ তো ঠিক নয়। এবারে মনু মহারাজ তার পিতা, তার পিতা আবার ব্রহ্মাজি, তাহলে মানে পিতামহ আর পিতা দুজনে এসেছেন। নারদ আবার ব্রহ্মাজিকে একটু ভয় পান জ্ঞান দেওয়ার সময়, যেমন মনে করুন আপনি কাউকে জ্ঞান দেন, এবারে আপনার গুরুদেব এসে উপস্থিত হলে আপনি একটু কিন্তু হড়বড়িয়ে যাবেন, কি জানি কোথাও ভুল টুল না হয়। তা নারদ সব জ্ঞান প্রদান করার পরেও ব্রহ্মাজিকে দেখে তিনি আর কিছু বলছেন না, তিনি আজ্ঞা করলেন যে হে প্রিয়ব্রত, যাদের ইন্দ্রিয় সংযমে আছে তারা গৃহে থাক আর বনেই থাক আর পাহাড় পর্বতেই থাক, তারা সব অবস্থাতেই ঠিক থাক, সব অবস্থাতেই ঠিক থাকবে। এবারে তুমি আমাদের আজ্ঞানুসারে সংসার বৃদ্ধি করো, বলছেন ঠিক আছে। নারদজি বলছেন ওনারা যখন বলছেন আর তো কিছু বলার নেই, ওনাদের উপরে কোনো কথা চলে। অতএব হে প্রিয়ব্রত, তুমি কিছুদিনের জন্য সংসারে যাও, আমার কৃপা আছে। ব্রহ্মাজি বললেন আমাদেরও কৃপা আছে। এবারে তিনি সংসারে এলেন। এবারে বিশ্বকর্মার কন্যা বারিশমতিকে তিনি উদ্বাহ করলেন প্রিয়ব্রত, এবং তিনি সেই বারিশমতি নামনী যে স্ত্রী তাতে 10টি পুত্র এবং 1টি কন্যা উৎপন্ন করলেন। সেই কন্যা আবার উজ্জ্বস্বতী, মানে শুক্রাচার্যের সঙ্গে তার আবার বিবাহ হয়ে যাবে। আর অন্য স্ত্রীতে তিনি উত্তম, তামস, রৈবত, একাদশ তামস, রৈবত ইত্যাদি পুত্রাদি উৎপন্ন করলেন। এবং তিনি এমনভাবে এই রাজ্য পরিচালনা করলেন সকলে বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। একেবারে সবসময় সমস্ত প্রজাদের নির্দেশ দিলেন যে তোমরা আর কিছু করো বা না করো, নিত্য প্রতি 1-2 ঘন্টা করে প্রভুর নাম সংকীর্তন করতে হবে, আর 1 ঘন্টা করে প্রভুর ওই হরিকথা শ্রবণ করতে হবে, তা না হলে কিন্তু ভীষণ কঠোর দণ্ড দেওয়া হবে। বললেন ঠিক আছে। এমনভাবে সমস্ত দেশের প্রজারাই একেবারে পরম ভক্ত হয়ে এইভাবে তিনি 11 অর্বুদ কাল পর্যন্ত এই পৃথিবী পরিচালনা করলেন। 11 অর্বুদ কাল মানে সে তো বিশাল ব্যাপার, 1,10,10,000 বৎসর, এত বৎসর যাব তিনি রাজত্ব করলেন। একবার তিনি কি দেখলেন যে সূর্য অস্তমিত হলে অন্ধকার হয়ে যায় রাত্রে, সূর্য যদি অস্তমিত হয় অন্ধকার হওয়াটা স্বাভাবিক প্রকৃতির নিয়ম। তিনি কি করলেন, নিজের তেজ অবলম্বন করে তিনি ওই সূর্যের ন্যায় জ্যোতিবিশিষ্ট হয়ে তিনি ওই সূর্য অস্তমিত গেলে, অস্তকালে গেলে তার পেছনে পেছনে ভ্রমণ করেন। এবারে ব্রহ্মাজি এসে বললেন যে হে পুত্র, হে পৌত্র, পৌত্র তো হে পৌত্র, এ কি করছো তুমি? প্রকৃতির বিরুদ্ধে এমন কেন করছো? তোমার মধ্যে শক্তি আছে, তা বলে তুমি প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ তুমি করতে পারো না, তুমি এই কাজ বন্ধ করো। তিনি এমনভাবে চলতেন যে কি যে মানে রাত হতোই না, একেবারে দিনের মতো উজালা, স্বচ্ছ পরিষ্কার দেখা যেত। ব্রহ্মাজি নিষেধ করার পর তিনি সেই কার্য থেকে মানে বিরত হলেন। এই রথের চাকার কারণে সেখান থেকে 7টি দ্বীপ এবং 7টি সমুদ্রের সৃষ্টি হল। সে 7টি দ্বীপের বর্ণনা করছেন, জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, ক্রঞ্চ, সাপ আর পুষ্কর, এই 7টি দ্বীপের সৃষ্টি হল। আবার 7টি সমুদ্র তৈরি হয়ে গেল। তাতে কি হচ্ছে, তাতে আবার লবণ জল, যেটা আমরা এই লোকে দেখতে পাই, ইক্ষু জল, সুরা জল, ঘৃত জল, দধি জল, দুগ্ধ জল আর শুদ্ধ জল। তার মধ্যে এই লোকে আমরা যেটা জম্বুদ্বীপের অন্তর্গতে আমরা আছি, এখানে শুধু আমরা লবণ সাগর পর্যন্তই দেখতে পাই, এছাড়া আরো কত সুন্দর সুন্দর আছে, ইক্ষু জল সেখানে আখের রস, আর সুরা জল যারা মাদক দ্রব্য সেবনকারী তাদের হলে কত সুবিধা হবে, আখের রস পেলে তো আর কথাই নেই। আর ঘৃত জল, সাধুরা ঘৃত পেলে হোম করতে পারতেন খুব ভালো করে, এখন ঘৃত তো অশুদ্ধ আছে। দধি জল একেবারে দইয়ের মতো জল পড়াই আছে। আর দুগ্ধ জল শুধু সেটা দুধ। আর শুদ্ধ জল একেবারে স্বচ্ছ পরিষ্কার, একেবারে শুদ্ধ জল। আর এই বংশে তিনি আবার যথাসময়ে কি করলেন, নিজের পুত্রদের মধ্যে রাজ্য বণ্টন করে দিয়ে নিজের স্ত্রীগণকে নিয়ে বনপ্রদেশে গিয়ে আবার তপস্যা করে তপস্যান্তে ভগবত ধামে গিয়েছিলেন প্রিয়ব্রত আজ। এই প্রিয়ব্রতের বংশে মহারাজ আগ্নিদ্রের জন্ম হয়। আগ্নিদ্র তিনি পূর্বচিত্তি অপ্সরার সঙ্গে বিবাহ করেন এবং পূর্বচিত্তিকে পাওয়ার জন্য তিনি তপস্যা করেছিলেন। অতি অপূর্ব গন্ধর্ব লোকের এই পূর্বচিত্তি। তার সঙ্গে আবার মানে একটি শর্ত ছিল যে তাকে যদি সে কোনো সময় উলঙ্গ অবস্থায় দেখে তাহলে সে ছেড়ে চলে যাবে। আবার তার বাড়ি পূর্বচিত্তি দুটো ছোট ছোট ছাগল ভেড়া বলা যাবে, মেষ মানে মেষ শব্দই প্রয়োগ করা হয়েছে, মেষ শব্দের অর্থ হচ্ছে ভেড়া, দুটো মেষ ছিল। বলছেন দেখো আমার এই মেষকে এরা আমার পুত্রের মতো, অতএব এদের রক্ষা করতে হবে। তো একবার তিনি কি করলেন, তাতে সেই পূর্বচিত্তিতে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্মক, হিরণময়, কুরু, ভদ্রাস্য, কেতুমাল এই নয়জন পুত্রকে উৎপন্ন করেন। তাদেরকে বড়ও করেছিল এই মানে তার স্ত্রী, সে আবার বিস্তারিত বর্ণ আমরা মুখ্য মুখ্য স্থানগুলোই যাচ্ছি, তাদেরকে মানে মানুষ করেছিল। তো একবার কি হয়েছে, রাত্রেবেলা যেমন স্বামী স্ত্রীরা থাকেন, এবারে হয়েছে কি ওই মেষ মানে ভেড়া বাচ্চা দুটো ছিল সেগুলোকে কারা যেন হরণ করে নিয়ে যাচ্ছে, তারা যেমন ডাকে ম্যা ম্যা করে ডাকছে, তখন এই পূর্বচিত্তি বলছে যে দেখো দেখো আমার ওই মেষ শাবকগুলোকে কে কে কারা নিয়ে যাচ্ছে, যাও তুমি রক্ষা করো। তার সে সময় তো বিবস্ত্র, এবারে বিবস্ত্র হয়ে তিনি যখন চলে গিয়েছেন তাদের রক্ষাও করতে পারেননি, এটা তো প্রভুর ইচ্ছাতেই হচ্ছে যদিও, এবারে তিনি যখন ফিরে এলেন বস্ত্র নেই, বলছেন তাহলে এখন আবার যাওয়ার সময় হয়ে চলে গেছে, যাওয়ার সময় হয়েছে, তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। এবারে তিনি ভীষণভাবে যখন রোদন করতে থাকলেন, তার রূপে মোহিত হয়েছিলেন বহুকাল, বললেন ঠিক আছে তুমি আমাকে বৎসরে একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, আর আমি হলাম গন্ধর্বী, সেই গন্ধর্ব লোকে থাকি, আমি তোমার সঙ্গে সবসময় থাকতে পারব। তাই এই আগ্নিদ্র তিনি কি করলেন, ওই গন্ধর্ব লোকে গন্ধর্ব লোক প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করলেন, আর তিনি পরে গন্ধর্ব লোকেই চলে গিয়েছিলেন। এই বংশেই নাভির জন্ম হয়। নাভি আবার দেবী মেরুদেবীকে বিবাহ করেছিলেন, তারা অনুপত্ত ছিলেন, মানে সন্তান সন্ততি তাদের ছিল না। তারা কি করলেন, যজ্ঞেশ্বর ভগবানের এক যজ্ঞ করলেন, সেই যজ্ঞ করলে প্রভুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে প্রভু সন্তুষ্ট হয়ে এই মেরুদেবী আর নাভিকে দর্শন দিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। তা এই নাভি আর মেরুদেবী তারা ছিলেন পরম ভক্ত, তারা প্রভুর ওই যজ্ঞক্ষেত্রে যখন তিনি প্রাদুর্ভূত হয়েছিলেন, তারা তো প্রভুর স্তব স্তুতি করতে করতে আর প্রভুর রূপ দেখে তারা অশ্রু বিসর্জন করছিলেন, প্রভুকে ভালো করে দেখতেও পাচ্ছিলেন না অশ্রু বিসর্জনের কারণে। এবারে প্রভু বলছেন যে হে নাভি, তার স্ত্রীকে শুনিয়ে বলছেন, বলো তোমরা আমার কি জন্য যজ্ঞ করেছ, পুত্র প্রাপ্ত হওয়ার জন্য যজ্ঞ করেছেন, কিন্তু তারা আর কিছু বলতেই পারছেন। তাই প্রভু ঋত্বিকগণকে বলছেন কি যে হে ঋত্বিকগণ, তোমরা তো তোমাদের যজমানের অভিপ্রায় জানো, অতএব তোমরাই বলো। তা বলছেন প্রভু আপনার রূপে মোহিত হয়ে আপনার গুণে আকৃষ্ট হয়ে তারা কিছু বলতে পারছে না, কিন্তু এই যজ্ঞ প্রারম্ভের পূর্বে তাদের ইচ্ছা ছিল যে তারা আপনার মতো এক পুত্র প্রাপ্ত হতে চায়। বলছেন ওহো, এত বড় ইচ্ছা আমার ভক্তের, তাহলে তো আমি ভক্তের ইচ্ছা পূরণ না করে কি করে থাকি। বলছেন ঠিক আছে হে নাভি, হে মেরুদেবী, এই আমি কথা দিলাম আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব, বলে প্রভু অন্তরিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে যথাসময়ে নাভি এবং মেরুদেবী সংযত হয়ে ইন্দ্রিয়কে দমন করে তারা যথাসময়ে সেই গর্ভধারণ করলেন। এবারে যথাসময়ে যখন সমস্ত পৃথিবীর বাতাবরণ সুন্দর সুন্দরভাবে বয়ে চলেছে, সমস্ত নক্ষত্র আদি যথাযথ স্থানে গমন করছিল শুভ শুভ লগ্নে শুভ শুভ মুহূর্তে, এবং নদীর সকল মানে একেবারে কুশল ছিল, এবং মেঘ গর্জন করছে মানে প্রভু জন্ম নেবেন তাই গর্জন করছেন, স্তব স্তুতি করছেন, সমুদ্র তার তরঙ্গকে বর্ধিত করছেন, আনন্দ হচ্ছে। এইভাবে সেই শুভ লগ্নে শুভ মুহূর্তে ভগবান ঋষভদেব মেরুদেবী হতে জন্ম নিলেন। বলো ঋষভদেব ভগবান কি জয়। ঋষভ, ঋষভ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, ঋষভ শব্দের অর্থ শ্রেষ্ঠ বলে বলা হয়, তাই ভগবান ঋষভ রূপে অবতীর্ণ হলেন। ঋষভদেব যখন যুবাবস্থায় পদার্পণ করলেন, সে সময় নাভি আর মেরুদেবী তাকে রাজ্য দিয়ে চলে গেলেন, বন, তারাও বনে গিয়ে তপস্যা করে প্রভুর ধাম প্রাপ্ত হয়েছে। এবারে এই ঋষভদেব তিনি রাজ্য শাসন করা আরম্ভ করলেন। তার বিষয়, তার বৈভব, তার পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্রের হিংসা হল। হিংসা হয়ে বলে যে আমি ওই ঋষভদেবের রাজ্যে বৃষ্টি করব না। বহুকাল সেখানে অনাবৃষ্টি হয়ে থাকলো ঋষভদেবের রাজ্যে। তিনি কি করলেন, বললেন থাক ওই ইন্দ্রের বৃষ্টি নিয়ে ইন্দ্র। তিনি নিজের প্রভাবে বৃষ্টি করালেন সমগ্র রাজ্যে, সকলে আশ্চর্য হলেন একেবারে, এমন প্রভাব। তিনি তো ভগবান, ইচ্ছা কর্তুম অকর্তুম সমর্থ, ঈশ্বর। এবারে তিনি কি করলেন, তিনি বিবাহ করলেন, জয়ন্তীকে বিবাহ করলেন। জয়ন্তী নাম্নী ভার্যাতে তিনি 100 পুত্র উৎপন্ন করলেন, এবং 100 পুত্রই তারা সর্বগুণে গুণান্বিত। তন্মধ্যে শ্রেষ্ঠ মানে বড় পুত্র যাকে আমরা বলি, জ্যেষ্ঠ পুত্র হলেন মহাত্মা ভরত। এই ভরতের আনুগত্যে সমস্ত ভ্রাতারা ছিলেন এবং তার জ্যেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব স্বীকারও করেছিলেন। ভরত মহারাজ তিনি সকলকে সমীহ স্নেহ করতেন। এই ভরত মহারাজকে তিনি সম্পূর্ণ রাজ্যাদি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আর অপরদিকে কি হলো, তার শতপুত্রের মধ্যে আবার কয়েকজন ছিলেন তারা আবার প্রধান, যেমন কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্র, স্ফ্রিক, বিদর্ভ ও কিকর, তারা হচ্ছেন প্রধান। এরা সব উর্ধ্বরে তার মহাত্মা। এবার তাদেরও উপরে যে আমরা বলি না নবযোগীন্দ্র সংবাদ, নিমি মহারাজের যজ্ঞে এসেছিলেন, যা একাদশ স্কন্ধে বর্ণন করা হবে। তা শুকমুনি ও কি বলছেন, হে পরীক্ষিত, এই যে নবযোগেন্দ্র সংবাদ আমি তোমাকে একাদশ স্কন্ধে গিয়ে বলবো, এখন তো পঞ্চম স্কন্ধ চলছে, একাদশ স্কন্ধে গিয়ে যে নবযোগেন্দ্রের কথা বলবো, সেই নবযোগেন্দ্র হচ্ছে এই ভরত মহারাজের শতপুত্রের মধ্যে নজর। বলছেন তাদের নামগুলো তুমি শুনে রাখো, তাদের প্রসঙ্গ আমি তখন শ্রবণ করাবো। বলছেন কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হত্র, দ্রবিড়, চমস আর করভজ, তাদের বিশাল মহিমা, তারা ঊর্ধ্বরে তাদের থেকেও আরো ঊর্ধ্বে বলা যেতে পারে। এবারে ঋষভদেব তিনি এমন ভাবে রাজ্য পরিচালনা করলেন, তার রাজ্যে সব পরম ভক্ত হয়ে উঠল। ভগবান যেখানে থাকবেন সব ভক্তই হবেন, সেখানে তো আর অসুর হবেই না। তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলেন। রাজ্য পরিচালনা করে তিনি মহারাজ ভরতকে তিনি রাজ্য সমর্পণ করলেন, করে তিনি প্রব্রজ্ঞা গ্রহণ করলেন। দেখুন ভরত মহারাজ তিনি এমনভাবে, যদিও ভরত চরিত্র আমাদের আগামী দিন হবে, তা ভরত মহারাজ তিনি আবার এমনভাবে এই দেশকে পরিচালনা করলেন যে এই দেশের নাম হলো তার নামেই নামান্তরিত হয়ে গেল। এই দেশের নাম আগে কি ছিল, অজনাভবর্ষ। অজনাভবর্ষ ভরত মহারাজ তিনি এমনভাবে এই রাজ্য পরিচালনা করলেন ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে, যে এই ভারতবর্ষের নাম হলো, এই অজনাভবর্ষের নাম হলো ভারতবর্ষ। তাহলে কেমনভাবে পরিচালনা করেছিল। এবারে ভরত মহারাজকে রাজ্য সমর্পণ করে ভগবান ঋষভদেব তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এবারে সন্ন্যাস গ্রহণ করে তার কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মবর্ত, মলয়, কিকট আদি যে সমস্ত পুত্রগণ ছিলেন, তারা আবার অনেক দূরে যেখানে সমস্ত মুনি ঋষিগণ থাকেন সেখানে গেলেন। সেখানে গিয়ে নিজের পুত্রদের উদ্দেশ্য করে তিনি সমগ্র সন্ন্যাস, সমস্ত বৈরাগ্য মার্গের ব্যক্তিদের উপদেশ করেছেন যে দেখো দেখুন, মানে নিজের পুত্রদের বলছেন, হে পুত্রগণ, তোমরা যতই যোগী হও, যতই সন্ন্যাসী হও, যতই ত্যাগী হও, দেখো সেই হরিকথা ব্যতিরেকে কোনো কিছুই মানে শ্রেয় মানা যাবে না, শ্রেষ্ঠ মানা যাবে না। সেই ভগবান শ্রীহরির গুণগ্রাম শ্রবণ করতে হবে এবং বর্ণন করতে হবে এবং তারই কথা চিন্তন করতে হবে। এইভাবে অনেক তত্ত্বমূলক কথা বললেন, যা অনেক বিস্তারিতভাবে এই ঋষভদেব বৈরাগ্য মার্গকে এমনভাবে প্রশস্ত করেছেন যা মনুষ্যের দ্বারা তার এক অংশ মানে শত অংশের এক অংশ মানা অসম্ভব, কোনো প্রকারেই সম্ভব না। টিকাকারগণ বলছেন, কেউ যদি কেবল সেটাকে অধ্যয়ন করেন, তা যদি কেউ চিন্তন করেন, তাহলেও জীবের পরম মঙ্গল হয়ে থাকে। এই ঋষভদে তিনি কি করলেন, তিনি স্থান হতে স্থানান্তরে ভ্রমণ করা আরম্ভ করলেন। লোকে দেখে মনে করতো বোধ হয় পাগল, অত বড় রাজা ভগবান তাকে কিনা লোকে মনে করে ইনি বোধ হয় পাগল, কেউ কেউ উপহাসও করতেন। আর কোথাও যদি বসে থাকেন তাহলেও শান্তি নেই, সাধু কেউ গিয়ে হাত দেখাচ্ছেন, বলছেন বাবা দেখুন তো আমার সন্তানাদি হবে কিনা, আমার ভালো হবে কিনা। ঋষভদেব চিন্তা করলেন তো খুব মুশকিল, আমি এখন সন্ন্যাস ধর্ম অবলম্বন করে এখন যদি ওই হাত পা দেখে বেড়াই তাহলে তো প্রভুর ভজন তো হবে, আমি তো লোককে শিক্ষা দিতে পারবো না। তাই তিনি কি করলেন, আজগর বৃত্তি গ্রহণ করলেন। অজগরস্ব বৃত্তি ইতি আজগর বৃত্তি। অজগর কেমন, অজগর এক জায়গায় পড়ে থাকে, নড়তে পারে না, চড়তে পারে না। যে বিশাল বিশাল অজগর হয় না তারা তো নড়তেই পারে না, এক জায়গায় থাকতে থাকতে আর নড়াচড়া না করার দরুন কি হয়, এই বৃক্ষের শিকড়গুলো তার উপর দিয়ে ভেদাভেদ হয়ে যায়, তাতে আর একেবারেই চলতে পারে না। তা তিনি সেই প্রকার আজগর বৃত্তিকে অবলম্বন করলেন, স্বেচ্ছায় যদি কিছু খাওয়ার আসতো সেখানেই খেতেন, অজগর যেমন মুখের সামনে কিছু আসলে খেতেন। তা তিনি বৈরাগ্য ধর্মকে দেখানোর জন্য তিনি কি করলেন, যদি সামনে আহার্য কিছু এসে উপস্থিত হতো খেতেন, আর কি করতেন ওই অবস্থায় সেখানে বিষ্ঠা ত্যাগ করতেন, আর বিষ্ঠা ত্যাগ করে যাতে এই জগতের লোক এসে যাতে অসুবিধা না করে সেই জন্য তিনি কি করতেন, ওই বিষ্ঠার উপরে গড়াগড়ি দিয়ে সম্পূর্ণ বিষ্ঠাটা গায়ে লাগিয়ে ফেলত। আর আমরা করি কি, মানে যাতে এই জগতের লোক আকর্ষিত হয় সেই জন্য যে প্রচেষ্টা, আমার কাছে কেউ আসবে, বড় বড় শেঠ সামন্ত আসবে, এটাই তো আমাদের অভিপ্রায়, তা সেই জন্য আমরা সেই প্রকার ব্যবস্থা রাখি। আর তিনি কি করলেন, যাতে তার কাছে কেউ না আসেন, যাতে ভজনে অসুবিধা না হয়, তাই তিনি বিষ্ঠার উপরে একটু গড়াগড়ি দিয়ে সর্বাঙ্গে নিজের বিষ্ঠা লাগিয়ে রাখেন, কেউ আর কাছে যেতেন না। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে তার মানে সেই যে বিষ্ঠা সেটা এত সুগন্ধি যে বলছেন যে সেটা শত শত মাইল পর্যন্ত সেই সুগন্ধি প্রসারিত হতো, একেবারে বয়ে চলত। তিনি ভগবান তো, তার বিষ্ঠাই বা কি আর খাদ্যই বা কি, সবই অলৌকিক। তাতেও দেখেন লোক আকর্ষিত হয়ে চলে আসে। তাই তিনি কি করলেন, কিছু ছোট ছোট পাথরের নুড়ি, মানে নুড়ি পাথর যেগুলো বলা হয়, সেই খানিকটা মুখের মধ্যে রাখে, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতে পারবেন না মুখের মধ্যে রেখে, মুখের মধ্যে যদি ভরা থাকে পাথরের টুকরো তাহলে কথাই বলতে পারবেন না, লোকজন এসে বলে ইনি পাগল হয়ে গেছে। তখন ঋষভদেব ভগবান তিনি কি করলেন, তিনি গভীর অরণ্য মধ্যে প্রবিষ্ট হলেন। যে অরণ্য মধ্যে প্রবিষ্ট হলেন সেই অরণ্যটি ছিল বেনু বৃক্ষে ভর্তি, বেনু মানে এই বাঁশের বাগান। তা সেই বাঁশ বনে প্রবিষ্ট যখন হলেন, এই বাঁশ বনে কিন্তু আবার দেখতে দেখতে আগুন লেগে যায়, অন্যান্য বনে যত আগুন না লাগে তার থেকে বেশি আগুন লাগে হচ্ছে এই মানে বাঁশ বাগানে। এবারে দেখতে দেখতে তিনি যখন সেই তার মধ্যে প্রবিষ্ট হলেন, আর সে সময় দাবানলের সৃষ্টি হয়ে যায়, প্রভুর ইচ্ছা, প্রভুর সঙ্গে কি আর দাবানল হতে পারে, প্রভুর ইচ্ছাতেই তিনি দাবানল সৃষ্টি করিয়ে নিলেন, টিকাকারগণ বলছেন, দিয়ে তার মধ্যে থেকে তিনি অদর্শন হয়ে গেলেন। বলো ঋষভদেব ভগবান কি জয়। আর ওই ঋষভদেব তিনি যে সেই লাল বস্ত্র পরিধান করেছিলেন আর ওইভাবে তিনি বিচরণ করেছিলেন, তার থেকে ওই তাকেই লক্ষ্য করে কিছু উপসম্প্রদায় উপসম্প্রদায় বললেও ভুল হবে, অপসম্প্রদায় বলেছেন, তার থেকে ওই ঋষভদেবের দেখা দেখিতে কিছু অপসম্প্রদায়ের সৃষ্টি হয়ে গেল, তারা লোককে একেবারে ভাগবত ধর্মের বিরুদ্ধ শিক্ষা দিয়ে ভ্রমণ করে বেড়ান, এখনো তারা আছেন। এইভাবে আমরা ঋষভদেবের চরিত্র শ্রবণ করলাম। এই ঋষভদেবের পুত্র মহারাজ ভরত তিনি কেমনভাবে রাজ্য পরিচালনা করলেন, সে সমস্ত বিষয় আমরা শ্রবণ করব এবং কেমনভাবেই বা তিনি সেই শরীর ত্যাগ করেছিলেন, হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, কেমনভাবেই তিনি পুনরায় মোক্ষ ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন এবং নরক বর্ণনা, ভুবন কোষ বর্ণনা, সে সঙ্গে নাম মহিমা পর্যন্ত আমরা এই গিরীন্দ্র বিহারীর কৃপা হলে নাম মহিমা পর্যন্ত আমরা শ্রবণ করব বলে আশা রাখি। আর অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস পণ্ডিত বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়। অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়। সমুপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। ঋষভদেব ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর।